تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاطئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم
প্রিয় ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তাই আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে নাস শরীফ শ্রবণ করব।
صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا صلي وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے على رسولنا صل على محمد صل على شفيعنا صل على محمد
امیر اہل سنت حضرت علامہ مولانا ابو بلال محمد الیاس عطار قادری دامت برکاتہم العلیہ প্রসিদ্ধ کلام پیش করার সৌভাগ্য অর্জন করছি।
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে والے আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে والے আমায় কাছে ডেকে নাও না মদনী মদনী والے بڑی غریبی ہے مجبور ہو گئے ہیں ہم تمہارے در سے بہت دور ہو گئے ہیں ہم جو حکم ہو تو مدینہ گھومنے آئے دیا دیکھنے کی تاب نہیں عالم کو وہ اگر جلوہ کرے کون تماشا شوئی ہو دید تیری ہے دید میری جلوہ دکھا مدنی مدینے والے جلوہ دکھا مکی مدانی
مدینے والے امر بھی رو بے دو
مدنی مدینے والے اور تم
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল এতেকাফের নিয়ত করে নিন, কেননা যতক্ষণ মসজিদে থাকবেন নফল এতেকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। এবং সাধারণভাবে মসজিদে খাওয়া দাওয়াও জায়েজ হয়ে যাবে। এতেকাফের নিয়ত শুধুমাত্র খাওয়া দাওয়া বা ঘুমানোর জন্য যেন না হয়, বরং এর উদ্দেশ্য যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়। ফতোয়ায়ে শামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে এতেকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করুন, অতঃপর যা ইচ্ছা করুন, অর্থাৎ এবার চাইলে খাওয়া দাওয়া বা ঘুমাতে পারেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم شعب الايمان للبهقي দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 373 এর মধ্যে রয়েছে। হযরতে সাইয়েদেনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোরআন পাঠ করল আল্লাহ তাআলার হামদ তথা প্রশংসা করল এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করল। তাছাড়া আপন দয়ালু রবের নিকট মাগফিরাত প্রার্থনা করল, তবে সে কল্যাণকে আপন স্থান থেকে অন্বেষণ করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, সওয়াবকে বাড়ানোর নিয়তে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয়, নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে কোনো কাজ করার পূর্বে যদি ভালো নিয়ত না হয় তাহলে সওয়াব এর আশা করা যায় না। ভালো নিয়ত হলে সওয়াব পাওয়া যায়। নিয়ত যেরকম সওয়াব সেরকম, যত ইচ্ছে নিয়তকে বাড়িয়ে নিন ততই সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। আমল একটি, যেমন সাপ্তাহিক ইজতেমাতে আসলেন আমল একটা, কিন্তু নিয়ত যদি বাড়িয়ে নেন তাহলে ততই নিয়তের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। এবং নিয়তকে তো বলা হয়েছে নিয়তুল মুকমিনি খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমলের অপেক্ষা উত্তম হচ্ছে নিয়ত করে নেয়া। তো আসুন কিছু নিয়ত আমরা করে নিই। যদি অন্তরে নিয়ত থাকে তাহলে জোরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করবেন, দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে বয়ান শুনব। ইলমে দিনের সম্মানার্থে যদি সম্ভব হয় যতটুকু দুইজনও হয়ে বসব। যদি যাদের নিয়ত হয়ে যায় দুইজনও বসে যান, যখন পা ব্যথা করবে আবার স্বাভাবিক অবস্থায় বসে যান, তাহলে ইনশাআল্লাহ ইলমে দিনের সম্মানার্থে এই নিয়ত করলে সওয়াব পাওয়া যাবে। আরেকটি নিয়ত করুন, তুবু ইলাল্লাহ উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। যখন ইজতেমা শেষ, আমরা অনেকে চলে যাই, এতটুক নিয়ত করে নিন যে ইজতেমা শেষ হলে আমরা বিশেষ প্রয়োজন যদি না হয় তাহলে যাব না, একে অপরের সঙ্গে মুসাফাহা করে নতুন ইসলামী ভাইদেরকে ইনফরাদি কোশিশ করে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ, মাদানী কাফলা, মাদানী ইনামাতের আমলের প্রতি উৎসাহ প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন সর্বপ্রথম একটি ঘটনা আমরা শুনি, এবং ঘটনা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে সুবিধা হবে এবং অসংখ্য মাদানী ফুল অর্জিত হবে। একবার নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহ তাআলা তিনি অসুস্থ হয়ে পড়লেন, এবং এমনভাবে অসুস্থ হলেন যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। আত্মীয় স্বজনরা মনে করল যে তিনি ইন্তেকাল করেছেন, এমনকি তাকে গোসল করানো হলো, কাফন দাফনের ব্যবস্থা করা হলো, এবং ওনাকে যখন দাফন করে দেয়া হলো কবরে, রাতের বেলায় ওনার হুঁশ ফিরে আসলো। যখন হুঁশ ফিরে আসলো তিনি আশ্চর্যিত হলেন যে কবরে চারিদিক দিয়ে বন্ধ, এবং তিনি আশ্চর্যিত হলেন যে আমি তো অজ্ঞান হয়েছিলাম কিন্তু আমার আত্মীয় স্বজন আমাকে দাফন করে বসলো। এখন মনের পর মনের মাটির নিচে কেউ যদি আওয়াজ দেয় কেউ শুনবে? কেউ শুনবে না। কিন্তু আল্লাহওয়ালাদের চিন্তাধারা ব্যতিক্রম, আমরা থাকলে তো চিৎকার দিতাম সব বেকার, কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা তাদের চিন্তাধারা ব্যতিক্রম। তিনি কি করলেন, যখন দেখলেন যে কবরের ভিতরে তিনি দাফনরত অবস্থায়, তখন তার স্মরণ আসলো। কি স্মরণ আসলো? যে ব্যক্তি পেরেশানগ্রস্ত অবস্থায় 40 বার সুরা ইয়াসিন শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেন এবং অভাবকে প্রাচুর্যে পরিবর্তন করে দেয়া হয়, সুতরাং তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাই ওই গর্থের ভিতরে সুরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুরু করে দিলেন। সুরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেছেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার তিলাওয়াত করতে করতে 39 বার যখন তিনি তিলাওয়াত করলেন, তখন একজন কাফন চোর কাফন চুরি করার নিয়তে তার কবর খনন করা শুরু করল। তিনি তার বিলায়াতের পাওয়ার দিয়ে অনুভব করতে পারলেন কেউ এসেছে, আল্লাহর ওলি কবরের ভিতরে, চোর কবরের উপরে তিনি যদি খবর রাখতে পারেন কেউ এসেছে, তাহলে আমার আপনার দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের মাজারের ভিতরে উম্মতির খবর রাখতে পারে না? আরে কেমন রাখতে পারে? আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার আকীদা দেখুন, এই আকীদা যদি আমরা রাখি, আসলে এই আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নার অন্তর্ভুক্ত। যারা এই আকীদা রাখে তাদের আকীদা হচ্ছে মজবুত, যারা এই আকীদা রাখে তাদের ঈমান হচ্ছে মজবুত, তারা প্রকৃত পক্ষে মুমিন। আলা হযরত বলেন, ফরিয়াদ জো উম্মতি করে হাল জার মে মুমকিন নাহি কে খায়র বশর কো খবর না হো। উম্মতি যদি নবীর দরবারে ফরিয়াদ করে, আবেদন করে, এটা হতেই পারে না। উম্মতি ফরিয়াদ করবে নবী জানতেই পারে না, বরং এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতির প্রতিটি খবরকে জানেন, এমন খবর জানেন অন্তরের মধ্যে উম্মতির কি ইচ্ছা, কি নিয়ত, কি বাসনা, কি আবেদন, কি তার অন্তরের মধ্যে রয়েছে, সেটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জানেন। উম্মতির মুসিবতকে দূর করে থাকেন এবং সাহায্যের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তিনি সাহায্যও করে থাকেন। তো তিনি যখন অনুভব করলেন কেউ এসেছে, আর কাফন চোর নিজের কাজ শুরু করলো কবর খনন করতে, সুতরাং 40তম বার খুবই নিম্ন স্বরে, নিম্ন স্বরে তিনি পাঠ করলেন যেন সে শুনে না নেয়। এদিকে তিনি 40তম বার পূর্ণ করলেন, ওইদিকে কাফন চোরও তার কাজ শেষ করে ফেলল। তিনি উঠে কবর থেকে বের হলেন। এখন ভয়ে কাফন চোরের অবস্থা ব্যতিক্রম হল এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল এবং সে মারা গেল। একজন লোক যদি সে কাফন চুরি করার জন্য আসলো, কাফন চুরি করবে, এখন কবর থেকে যদি কেউ বের হয় তাহলে অবস্থা কি হবে? সে মারা গেল। ইমাম নাসিরুদ্দিন রহমাতুল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমি যদি এখনই শহরে চলে যাই তবে লোকেরা খুবই চিন্তার মধ্যে পড়ে যাবে এবং তারা ভয় পেয়ে যাবে। তিনি রাতেই শহরে গেলেন এবং প্রত্যেক মহল্লার দরজায় এসে ডাকতে লাগলেন যে আমি নাসিরুদ্দিন বস্তি, তোমরা আমাকে বেহুশ অবস্থায় দেখে ভুলে মৃত মনে করে দাফন করে দিয়েছিলে, আমি জীবিত। এই ঘটনার পর ইমাম নাসিরুদ্দিন রহমতুল্লাহ তাআলা কোরআনুল করিমের তাফসির লিখেন। এই ঘটনার পর তিনি কি করলেন? কোরআনুল করিমের তাফসির লিখতে শুরু করলেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনতে পারলাম কোরআনুল করিমের তিলাওয়াতের কিরূপ বরকত রয়েছে। কোরআন এমন একটি কিতাব যা তিলাওয়াত করলে বরকত পাওয়া যায়। আমরা বরকত খুঁজি না, হুজুর দোয়া করেন বরকত পায়, হুজুর দোয়া করেন বরকত পায়, তাবিজাতে আর তারিয়াতে আমরা চলে আসি, হুজুর তাবিজ দিয়ে দেন যেন বরকত পায়। তাবিজের মধ্যে বরকত আছে, সেটাও আল্লাহর কালাম দ্বারাই লেখা হয়েছে। হুজুরের দোয়াতেও বরকত আছে, কেন তারা নেককার বান্দা, ইবাদত গুজার বান্দা। কিন্তু কিছু কিছু বরকত এমন আছে যা নিজেই অর্জন করতে পারেন, আর একটি মাধ্যম হল কোরআনুল করিমের তিলাওয়াত। কোরআন এমন একটি কিতাব যেটা তিলাওয়াত করলে বরকত পাওয়া যায়। এবং এর বরকত কি রূপ? যখন ইমাম নাসিরুদ্দিন বসির রহমতুল্লাহ তাআলার হুশ এলো এবং তিনি নিজেকে কবরের মধ্যে পেয়ে এই পেরেশানি অবস্থায় তিনি সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুরু করে দিলেন, যার বরকত এভাবে প্রকাশ পেল যে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে তার মুক্তির উপায় বের করে দিলেন, আর এভাবে তিনি জীবিত নিরাপত্তার সহিত কবর থেকে বাইরে তশরিফ নিয়ে আসলেন আর তার প্রাণ বেঁচে গেল। নিঃসন্দেহে কোরআনুল করিম আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। অনেক বড় নিয়ামত আছে কিনা? অনেক বড় নিয়ামত এবং বরকতময় কিতাব, যা আল্লাহ তাআলা তার বান্দাদের পথ নির্দেশনা এবং তাদের কল্যাণ ও সফলতার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর নূরানি অন্তরে অবতীর্ণ করেন। এর মহত্বের জন্য এতটুকুই যথেষ্ট যে এটি হচ্ছে কালামুল্লাহ। কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই মোবারক কিতাব প্রতিটি দিক দিয়ে পরিপূর্ণ। কোরআন অসম্পূর্ণ নয়, পরিপূর্ণ, প্রতিটি দিক দিয়ে পরিপূর্ণ। এটি অবতীর্ণকারী জগতের রব আল্লাহ, আর তা আনায়নকারী হচ্ছেন রুহুল আমিন, অর্থাৎ ফিরিস্তাদের সর্দার সৈয়দেনা জিব্রাইল আমিন আলিহি সালাতু সালাম। কার উপর অবতীর্ণ হয়েছে? তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে উম্মতের জন্য এসেছে সেই উম্মত সকল উম্মতদের মধ্যে উত্তম। কাদের জন্য এসেছে? আমাদের জন্য। আমরা হলাম সকল উম্মতের মধ্যে উত্তম। যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষা হল সর্বোত্তম ভাষার মধ্যে, সর্বোত্তম ভাষা হল আরবি ভাষা। যে মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস সকল মাসের মধ্যে সম্মানিত। যে রাতে অবতীর্ণ হয়েছে তা হচ্ছে অতি উত্তম রাত, আর যে স্থানে অবতীর্ণ হয়েছে তা হল সর্বোত্তম স্থান। কোরআনুল করিম হল আল্লাহ তাআলার ওয়াহি, আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম। কোরআনুল করিম হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম। ইতিহাস সাক্ষী রয়েছে, যারা কোরআনের তিলাওয়াত করেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, যারা কোরআনকে বুকে ধারণ করেছে, যারা কোরআনের উপর আমল করেছে, যারা কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছে, যারা কোরআনকে বেছে নিয়েছে, যারা কোরআনকে নিজের বন্ধু বানিয়ে তিলাওয়াত করেছে, আমল করেছে, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য তারা আল্লাহর নৈকট্যতম হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের জীবনী উঠিয়ে দেখুন, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা। প্রত্যেকের জীবনীতে আসবে তারা কোরআনের তিলাওয়াত করতে। এমনও আল্লাহর ওলি পাবেন না যারা কোরআনের তিলাওয়াতই করে না, করে কোরআনকে ভালোবাসে, কোরআন খুলে দেখে তাও মহব্বত সহকারে যে আমি কার কিতাব নিলাম হাতে, আমি কোন কিতাব খুলে দেখলাম, কার বাণী কার উপর অবতীর্ণ হয়েছে, আমার আল্লাহ আমাকে কি নির্দেশ দিয়েছেন। তারা মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে তারা কোরআন খুলে যখন পড়তেন, ইতিহাস সাক্ষী রয়েছে তাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ত। আমাদের অবস্থা ব্যতিক্রম। কোরআন থাকার পরেও খুলে দেখি না, খুললেও পড়ি না, পড়তে জানি না। কোরআনকে মৌখিকভাবে তো ভালোবাসি, কিন্তু অন্তর থেকে আবেগময়ী হয়ে কোরআন খুলে দেখার সময় নেই। হ্যাঁ, সময় আছে। দৈনিক যদি আপনি হিসাব করেন না, মোবাইল কতবার খুলে দেখেছেন আপনার অন্তর বলবে। 24 ঘন্টার মধ্যে জানি না কত ঘন্টা মোবাইলকে দিয়ে দিলাম। সকাল উঠে আমাদের অবস্থা আজকে এমন হয়েছে, পূর্বেকার যারা বুজুর্গ রয়েছেন, বৃদ্ধ বাবারা যারা রয়েছেন তাদের থেকে জিজ্ঞাসা করুন, তাদের জীবন এমনভাবে কেটে গেছে, ফজরের নামাজ আদায় করতেন, তাদের দিক নির্দেশনাও তো কোরআন। কোরআন খুলতেন, ঘরে ঘরে থেকে কোরআনের তিলাওয়াত এর আওয়াজ ভেসে আসত। আর আজকে আমরা ডিজিটাল যুগে, শিওরের আগে কি মোবাইল, চোখ খুলেই দেখি মোবাইল। আর যাদের মেন্টালিটি ব্যতিক্রম, মাযাল্লাহ, ঘুম থেকে উঠেই হয়তোবা সে পত্রিকা পড়ে, হয়তোবা বিভিন্ন ড্রামা, নাটক, গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যে দুই ঘন্টা তো এখন সময় ডিউটিতে যাওয়া, কিছু দেখেনি। অথচ সে কোরআন খুলে তিলাওয়াত করতে পারত, সে কোরআনের তিলাওয়াত করতে পারত, মোবাইলে রেখে নেন। মোবাইলে কত অ্যাপস চলে আসছে কোরআনুল করিমের মধ্যে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের পক্ষ থেকে পুরা 30 পারা সিরাতুল জিনান তাফসির চলে এসেছে। আপনি আরামে সার্চ করেন, যে আয়াত আপনার ইচ্ছে আপনি সেই আয়াতের তাফসির পড়তে পারবেন, তর্জমা করতে পারবেন। আপনি যদি নূর লিখে দেন, নূর সম্পর্কিত যত আয়াত, সম্পূর্ণ আয়াত চলে আসবে। আপনি ইলমে গায়েব লিখে দেন, যত ইলমে গায়েবের আয়াত সব চলে আসবে। আপনি হাজির নাজির লিখে দেন, হাজির নাজির সম্পর্কে যত আয়াত সব চলে আসবে। এটা করুন না, প্রতিদিন 3 আয়াতের কানজুল ইমান থেকে তর্জমা এবং তাফসির পড়ে নিন। বাংলা কানজুল ইমানের অ্যাপস রয়েছে, কিন্তু আমাদের চিন্তাধারা তো ব্যতিক্রম না। ওই আল্লাহর ওলির জীবনীতে মুসিবতে পড়লেন, কোরআনের তিলাওয়াত করলেন, আমাদের চিন্তাধারা তো ব্যতিক্রম। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও কোরআন খুলে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম। সকল আসমানি কিতাব সমূহের সারাংশ, সকল জ্ঞানের মূল অর্থাৎ সমষ্টি, এটি হিদায়তের সমষ্টি, রহমতের ভাণ্ডার এবং বরকতের উৎস। এটি এমন একটি বিধান যার উপর আমল করে সকল মাসআলার সমাধান করা যায়, এমন এক নূর যা দ্বারা ভ্রষ্টতার অন্ধকার থেকে দূরে থাকা যায়, এমন পথ যা সোজা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতে যাবেন কি না? যাব ইনশাআল্লাহ, নিয়ত আছে, আল্লাহ তাআলার দয়াতে জান্নাতে আমরা যাব। তো জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে ধরে নিন, কোরআন জান্নাতের পথকে আসান করে দেয়। সংশোধন ও প্রশিক্ষণের এমন পদ্ধতি যা মানুষকে পবিত্র করে তাকে অতুলনীয় বানিয়ে দেয়, এমন এক বৃক্ষ যার ছায়া উপবিষ্টদের অন্তরের প্রশান্তি অনুভূত হয়, এমন বিশ্বস্ত সাথী যা কবরেও সাথী হিসেবে থাকবে এবং হাসরেও বিশ্বস্ততার হক আদায় করবে। কবরেও সাথী, আপনার যত ইম্পর্টেন্ট বন্ধু থাকুক না কেন, আপনার যত নিকটের বন্ধু থাকুক না কেন, তার বন্ধুত্ব কবরের উপর পর্যন্ত, তার বন্ধুত্ব কবরের উপর পর্যন্ত যাবে। হ্যাঁ, বন্ধুর সাথে যাব, কোথায়? মাটি পর্যন্ত। আর এমন বন্ধু তো আমরা বানিয়ে নিয়েছি যে দুয়াও পড়তে জানে না, কবরে কি দিবে, উঠালো শেষ। জানাজা কাদ দিতে জানে না, কিভাবে সুন্নত পদ্ধতিতে জানাজাতে কাদ দিবে জানেই না। বন্ধুর জানাজাতে যাচ্ছে মুখে হাসি তার, কেন? সে বন্ধু তার সঙ্গে সেরকমই দিন অতিবাহিত করেছে, ঠাট্টা মস্করা হাসি তামাশা। তো সে জানাজার মধ্যে কি নিয়ে যাবে? যদি বন্ধু বান্ধবের মহল হতো দুরুদ পড়ার, যদি বন্ধু বান্ধবের মহল হতো জিক্রুল্লাহ করার, কোরআনের তিলাবাত করার, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার, তাহলে জানাজাতে সে যদি যেত তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো, কিন্তু মুখে দুরুদ শরীফ থাকতো, মুখে জিক্রুল্লাহ থাকতো, মুখে কোরআনের তিলাবাত থাকতো। আর যখন কবরে নামানো হলো বন্ধু, তার ওই কবরের উপরে মাটি চাপা দিয়ে চলে আসলো, দোয়া করার পদ্ধতিও জানে না, মাটি দেবার দোয়াও জানে না, দোয়া করার নিয়মও জানে না, বাস ফর্মালিটি পূরণ করলো চলে গেল। কোথায় বন্ধু, কোথায় তার ওই দীর্ঘদিন দিন অতিবাহিত করার সময় তার হাতে সে ভুলে গেল নিজের বন্ধুকে। কিন্তু কোরআনকে যদি বন্ধু বানিয়ে নি, এই কোরআন আমাদের কবরে আসবে, আমাদের কবরকে আলোকিত করবে, এই কোরআন আমাদের কবরে আসবে, কবরের আজাব থেকে বাঁচাবে, এই কোরআন হাসরের ময়দানে সাফাত করে নিজের পাঠকারীকে জান্নাতে নিয়ে যাবে। তো এমন বন্ধু বানান না যে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বানাবো, কোরআন শিখবো, কোরআন পড়বো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে অসুস্থ হৃদয়ের জন্য শিফা রয়েছে, যাদের অন্তরে মরিচা ধরে নিয়েছে না, শরীরে যদি কোনো জায়গায় ঘা হয়ে যায় তো আমরা ডাক্তারের কাছে গিয়ে কি চিকিৎসা করিয়ে থাকি, অন্তরে মরিচা যখন ধরে যায় তখন পুরা একেবারে অন্তর খারাপ হয়ে যায়, ভালো কাজে মন লাগে না, এর মরিচা কিভাবে দূর হবে? কোরআন সেই অন্তরের শিফার মাধ্যম হয়ে যাবে, আরোগ্য লাভের মাধ্যম হয়ে যাবে। যে একে অর্থাৎ কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরল সে হিদায়ত প্রাপ্ত হয়ে গেল, যে এর উপর আমল করল সে দুনিয়া ও আখেরাতের সফলতা পেয়ে গেল। যে কোরআনকে আঁকড়ে ধরল সে পথ ভ্রষ্ট হতে পারবে না, সঠিক যদি ধরে, কোরআনকে বুঝার মতো যদি বুঝে, নিজের মেন্টালিটি দিয়ে কোরআন বুঝলে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বন্ধুরা যেভাবে কোরআনকে বুঝেছে, সাহাবা ইকরাম যেভাবে কোরআন বুঝেছেন, অলিয়া ইকরাম যেভাবে কোরআন বুঝেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন, সেভাবে বুঝতে হবে। আর সেভাবে যদি বুঝে কোরআনকে আঁকড়ে ধরি তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে হিদায়ত প্রাপ্ত অবস্থায় থাকবে এবং আখেরাতে সফলতা অর্জন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা 23 সূরা জুমার এর 23 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, الله نزل احسن الحديث كتابا متشابها مثانيا كنز الايمان থেকে অনুবাদ, আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বাপেক্ষা উত্তম কিতাব যা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের পূর্ণ পূর্ণ বর্ণনা সম্পন্ন। তাফসীরে খাদিনে কোরআনুল করিমের এই অংশ আহসানুল হাদিস অর্থাৎ সর্বাপেক্ষা উত্তম কিতাব হওয়ার দুইটি ধরন বর্ণনা করা হয়েছে। সর্বাপেক্ষা উত্তম কিতাব কি জন্য দুইটি ধরন বয়ান করা হয়েছে, একটি হচ্ছে শাব্দিক দিক দিয়ে আর দ্বিতীয় হচ্ছে অর্থের দিক দিয়ে। শাব্দিক দিক দিয়ে উত্তম, অর্থের দিক দিয়েও উত্তম। শাব্দিক দিক দিয়ে এভাবে যে কোরআনুল করিম অলঙ্কার শাস্ত্র ও বাগ্মিকতায় উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, না এটা কবিতার ছন্দের দিক দিয়ে আর না সাধারণ খুতবা ও রিসালার শৈলী, বরং এটি কালামের এমন একটি প্রকার যা নিজস্ব রচনা শৈলীতে সবচেয়ে আলাদা। দ্বিতীয় হচ্ছে অর্থের দিক দিয়ে এভাবে যে কোরআনুল মাজিদের কোথাও দ্বন্দ্ব তথা সংঘর্ষ এবং মতানৈক্য নেই এবং এতে অতীতের সংবাদ, পূর্ববর্তীদের ঘটনাবলী, অসংখ্য অদৃশ্যের সংবাদ, ওয়াদা ও শাস্তি এবং জান্নাত ও দোজখের বর্ণনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে রয়েছে শুআবুল ঈমান এর মধ্যে আসদাকুল হাদিস কিতাবুল্লাহ, অর্থাৎ সবচেয়ে সত্য হাদিস হচ্ছে কালামুল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিস খায়রুল হাদিস কিতাবুল্লাহ, উত্তম হাদিস হল কিতাবুল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম এর শান মর্যাদা হাকিকত এটাই, যদি কোরআন এমন একটি বিষয় বয়ান যদি কেউ করতে থাকে না, শুনতেও মন চায় আর সময় চলে যায় বোঝাও যায় না, এত দীর্ঘ এর মধ্যে জ্ঞানের ভাণ্ডার। এই জন্য তো আমির আহলে সুন্নাত যিনি কোরআন ও সুন্নার একটি সংগঠন করেছেন, সংগঠনের নাম কি, সংগঠনের নাম কি, এই সংগঠন কোরআন এবং সুন্না। এই জন্য তো দাওয়াতে ইসলামীকে ভালোবাসি আমরা, দাওয়াতে ইসলামীকে ভালোবাসি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ছোটদের মাঝে, মাদানী মুন্নাদের মাঝে, মাদানী মুন্নিদের মাঝে, প্রাপ্তবয়স্ক ইসলামী ভাইদের মাঝে, ইসলামী বোনদের মাঝে কোরআনকে প্রসার করেছেন, কোরআনের ইলিমকে তিনি ছড়িয়ে দিয়েছেন। কেন? সর্বপ্রথম তিনি নিজে আমল করেছেন, লোকদেরকে বললেন, তারা হাতো হাত মেনে নিল এবং আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নার সংগঠন হলো দাওয়াতে ইসলামী আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া। কত সুন্দর আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, যাদের অন্তর হাকিকতে ইবাদতের দিকে ঝুঁকে পড়েছে তারপরেও আল্লাহর দরবারে আবেদন, কত সুন্দরভাবে তিনি বলেন, হর রোজ মে কুরআন পড়ু কাশ খুদায়া আল্লাহ তিলাওয়াত মে মেরে দিল কো লাগা দে। আসুন আমরাও আবেদন করি, হর রোজ মে কুরআন পড়ু কাশ খুদায়া আল্লাহ তিলাওয়াত মে মেরে দিল কো লাগা দে, আমিন। তিনি বলেন, হে আল্লাহ প্রতিদিন যেন আমি কোরআনের তিলাওয়াত করি, আমার এই অন্তরকে কোরআনের তিলাওয়াতে লাগিয়ে দাও। আসলে অন্তর যদি লেগে যায় না, অন্তরকে লাগানো এটাই হচ্ছে সমস্যা, আর সমাধানও এটাই। যদি অন্তর না মানে মানাতেও হবে, ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবের আড্ডায় অন্তর লেগে যায়, মসজিদে এক ঘন্টা আমাদের মন লাগে না, কোরআন খুললে মন লাগে না, জিকির করলে মন লাগে না, তিলাওয়াত করলে মন লাগে না, দুরুদ পড়লে মন লাগে না, কেন লাগে না? কোনোদিন প্রশ্ন করলাম কেন লাগে না, এর কারণ কি? খানা খেতে যদি মন না লাগে বা স্বাদ অনুভব না হয়, তাৎক্ষণিক ডাক্তারের কাছে যোগাযোগ, যে আমার কি হলো, আমি তো খেতে পারতেছি না, খেতে গেলে ভালোই লাগে না, খাওয়া ছেড়ে দিই। তো বাহ্যিক শরীরের চিকিৎসার এত চিন্তা ভাবনা, অন্তর অসুস্থ অবস্থায়, অন্তর মরে যাচ্ছে, অন্তরে মরিচা ধরে নিয়েছে, এর জন্য কোনো চিন্তা ভাবনা নেই, এর জন্য চিন্তা ভাবনা করা উচিত। যদি শরীর বেশি খারাপ হয়ে যায় না, আমরা কোথায় যাই? হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায়। ডাক্তার যদি ভর্তি না নেয় না, কয় ডাক্তার সাহেব আমাকে ভর্তি নেন, আমি অনেক অসুস্থ, আমার আসলে খাওয়া দাওয়া মন লাগছে না, কোনো কাজ হচ্ছে না, আমার দ্বারা ভর্তি নেন, ভর্তি হয়ে যায়। তো অন্তর যে আমাদের মরিচা ধরেছে, তিলাওয়াতে মন লাগে না, আপনি কাউন্ট করেন না, লেখেন, আজকে রাত্রে গিয়ে বাসায় লিখবেন যে আমি এই মাস কত দিন কোরআনের তিলাওয়াত করলাম, কতবার দুরুদ পড়লাম, কতবার জিকির করলাম, ফজরের নামাজের অবস্থা কেমন, তাহাজ্জুদের অবস্থা কেমন, এটা নোট করেন, আমিও করি আপনিও করেন। আর যখন দেখেন যে ইবাদতের মধ্যে অলসতা, তিলাওয়াতের মধ্যে অলসতা, নেক আমলে অলসতা, আর গুনাহ ভরমার, মোবাইল এতক্ষণ দেখলাম, মাশাআল্লাহ ইন্টারনেট, বিভিন্ন সাইডে গিয়ে বিভিন্ন দৃশ্য দেখলাম, এটা যখন নোট করবেন না, তখন আপনি বলবেন নিজেকে যে আমাকে এখন অত্যাধিক মেডিকেলে গিয়ে ভর্তি হতে হবে, আর সেই মেডিকেলের ব্যবস্থা করে দিচ্ছে দাওয়াতে ইসলামী, ভর্তি হব, কিন্তু ভর্তি হতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, পারা 22 সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ঐসব লোক যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে গোপনে অপ্রকাশ্যে, তারা এমনই ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান নেই। তাফসীরে বাগাবীতে এই আয়াতে মুবারকার আলোতে বর্ণিত রয়েছে যে তিজারতন এই শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সওয়াব, যা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এতে কখনোই ক্ষতি অর্থাৎ লোকসান নেই, অর্থাৎ এই প্রতিদান কখনোই বাতিল হবে না, ধ্বংস হবে না। যেন আল্লাহ তাআলা কোরআনুল করিমে তিলাওয়াতকারীদের মহান প্রতিদানের সুসংবাদ প্রদান করেছেন, যারা কোরআন এর তিলাওয়াত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে প্রতিদান দিবেন, এমন ব্যবসা যার মধ্যে কোনো লোকসান নেই, যার মধ্যে কোনো ক্ষতি নেই। সাধারণ যারা আমরা ব্যবসায়ী, ব্যবসা করার পূর্বে আমরা চিন্তা ভাবনা করি কোন ব্যবসা করলে আমার লাভ হবে, কোন ব্যবসা করলে আমি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই, হিসাব করি না। কোরআন এমন একটি কিতাব যা তিলাওয়াত করলে কোনো ক্ষতি নেই, লাভ আর লাভ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিম এর তিলাওয়াতকারীকে প্রতিদান দান করবেন। পারা এক সূরা বাকারা আয়াত নম্বর 121-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কঞ্জুল ঈমান থেকে অনুবাদ, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেমনই উচিত তা পাঠ করে, তারাই তার উপর ঈমান রাখে, আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। হযরতে সাইয়েদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এই আয়াত উলাইকা ইউমিনুনা বিহি, অর্থাৎ তারাই তার উপর ঈমান রাখে, দ্বারা উদ্দেশ্য হল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই সকল সাহাবিগণ যারা আল্লাহ তাআলার আয়াতের উপর ঈমান আনয়ন করে এবং এর সত্যায়ন করে। জানা গেল যে কোরআনুল করিমের তিলাওয়াত করা ইমানদারদেরই কাজ এবং তাদেরই বৈশিষ্ট্য। ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে, কাজ হচ্ছে কোরআনুল করিমের তিলাওয়াত করা। তো আজকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ আমরা দৈনিক কোরআনুল করিমের তিলাওয়াত করব। জোরে বলুন না ইনশাআল্লাহ। শয়তান যখন অলসতা দেখাবে না, যখন ইচ্ছে হবে কোরআনের তিলাওয়াত করা, শয়তান অলসতা দিবে, পড়ে পড়ে নিও তাৎক্ষণিক। এক পারা যদি নিয়ত করে না করে, আজকে তো আমি দুই পারা তিলাওয়াত করেই উঠব, তাহলে দেখবেন অটোমেটিক সে কুমন্ত্রণা দিবে না। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন খুলে তো দেখতে পারেন, কোরআন খুলে যারা দেখে না তাদের দৃষ্টিশক্তি প্রখর হয়। তাদের দৃষ্টিশক্তি কি হয়? প্রখর হয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরআন খুলে দেখুন। সাইয়েদেনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে কত ভালোবাসতেন, তিনি দৈনিক কোরআনুল করিম কে নিতেন, চুমু খেতেন এবং বলতেন এটি হচ্ছে আমার আল্লাহর কালাম, কিতাবুল্লাহ। এই আবেগ নিয়ে আমরাও কোরআন খুলে দেখি না, নিজের ঘরের মধ্যে গিয়ে কোরআন দেখুন কোরআনের কি অবস্থা, ময়লা জমে গিয়েছে, ধরি নাই তো পরিষ্কার হবে কিভাবে? আপনি লাস্ট কত তারিখে কোন দিন কোরআনুল করিম খুললে দেখেছেন? বিবেকের কাছে প্রশ্ন করুন যে শেষবার আমি কোন দিন কোরআন খুলে দেখেছিলাম, কোরআন ধরেছিলাম। প্রিয় ইসলামী ভাইরা, আসলে এই জিনিসটা দরকার। এই চিন্তা ভাবনাও যদি না থাকে না, অন্তর মরে যাবে। আর অন্তর যাদের মরে যায় না তাদেরকে বলা যে প্রকৃত তারা মৃত্যুবরণ করেছে। সে হাঁটে, সে চলে, কথাবার্তা বলে, যার অন্তর মরে গিয়েছে না সে জীবিত থাকার পরেও বেকার। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, কোরআনের প্রতি আগ্রহ রেখে, আবেগময়ী হয়ে, যেহেতু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দৈনিক হলেও কিছুক্ষণ আমরা কোরআনুল করিমের তিলাওয়াত করি, করবো ইনশাআল্লাহ। দাওয়াতে ইসলামীর যিনি মুফতি ফারুক আত্তারি রহমতুল্লাহ তাআলা, তার ব্যাপারে আসছে, উনি কোরআনকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনি অবসর হলেই এমনি দাওয়াত ইসলামীর মাদানী কাজের মধ্যে থাকতেন, জামিয়াতুল মাদিনায় পড়াতেন বা দাওয়াত ইসলামীর সাংগঠনিক কাজে সময় দিতেন, অবসর নিলেই ইসলামী ভাইরা দেখতো তিনি কোরআন নিয়ে হয়তোবা মসজিদে হয়তোবা কোনো কক্ষে তিনি বসে তিলাওয়াত করতেছেন। প্রতি সপ্তাহ এক খতম দিতেন, প্রতি সপ্তাহ এক খতম দিতেন, মাদানী মাসওয়ারা করতেন, শেষ হলো কোনো অন্যান্য বৈঠকে নয়, কোরআন খুলে বসে যেতেন, গাড়িতে যেতেন, যদি তিলাওয়াত করা সম্ভব হতো তিলাওয়াত করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কেমন দয়া হলো, সাড়ে তিন বছর পর কোনো কারণে যখন কবর খুলে গেল, আলহামদুলিল্লাহ ওনার দেহ মুবারক অক্ষত অবস্থায় ছিল, খালি দেহ নয় কাফন পর্যন্ত অক্ষত অবস্থায় ছিল, শুধু কাফন নয় চুল মুবারকও অক্ষত অবস্থায় ছিল। তো যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে ভালোবাসে, তাদের কবরে এই নিয়ামত, এই বরকত দেওয়া হয়। আসুন আমি আপনি নিয়ত করি ইনশাআল্লাহ দৈনিক কোরআন খুলব, তিলাওয়াত করব, আর যারা আমরা কোরআনুল করিমের তিলাওয়াত পারি নিয়ত করি অন্যকে শিখাবো, না কোরআন শিখবো বা শিখাবো, দুইটার মধ্যে একটা করতে হবে, কোরআন শিখবো বা শিখাবো, কোরআনের তিলাওয়াত করব এবং শোনাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কুরআনুল করিমের প্রতিদিন তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। বিজয় হিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের শেষের দিকে আসুন, সফরের কিছু সুন্নত এবং আদব শুনে নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা নকে সফরে নিজের সকল সাথীদের সাথে স্বতঃস্ফূর্ত থাকার জন্য যাত্রার পূর্বে এই অজিফা পাঠ করার জন্য বলতেন। নম্বর ১ সূরা কাফিরুন, নম্বর ২ সূরা নাসর, নম্বর ৩ সূরা ইখলাস, নম্বর ৪ সূরা ফলক, নম্বর ৫ সূরা নাস। প্রত্যেক সূরা একবার করে এবং প্রত্যেকের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং সবার শেষে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। এমনভাবে সূরা হবে ৫টি এবং বিসমিল্লাহির রহমানির রহিম হবে ৬বার। সাইয়েদনা জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমনিতে তো সম্পদশালী ছিলাম, সফরে বের হওয়ার উত্তম দিন হল সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতে ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে ৬টি দুরুদে পাক পড়ানো হয়। আসুন আমরাও ৬টি দুরুদে পাক পড়ে নিই। বুজুর্গানে দিন বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমারাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজ দারে মদিনা হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যি الأمي الحبيب العالي القادر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। حضرت سيدنا انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ মাফ করে দেয়া হবে। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন وعلى آله وسلم। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হয়। সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাভি আলাইহি রাহমাতুল্লাহ আল হাদি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষবার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদ মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরাম আলিম রিদওয়ানগণ আশ্চর্যিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাল্লাহ। উম্মতের শাফাতকারী নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন আমরাও করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আসুন দুইটি দোয়াও করে নি। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মদনী আকা উভয় জাহানের দাতা হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও করি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি السبعي ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبعي ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله
عليه وسلم। তিসাই ভাইরা আসুন, জিকির করার পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহু লা 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 ইলাহা ইল্লাল্লাহু إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
আসুন আমরা আবার দুরূদ শরীফ পাঠ করি।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أستغفر الله أستغفر الله أستغفر الله جزا الله عنا سيدنا ومولانا محمدا صلى الله عليه وسلم ما هو أهله صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم يا إله العالمين امرا گناہگار تمہار دربارے গুনাহে পরিপূর্ণ হাত তোমার দরবারে তুলে দিয়েছি এ আল্লাহ শুধু একমাত্র তোমার রহমতের প্রতি ভরসা করে আল্লাহ নেক আমলের কোনো সম্বল নেই যার ওসিলা নিয়ে তোমার দরবারে রহমত চাব এমন কোনো আমল নেই যা যার ওসিলা নিয়ে তোমার দরবারে হাত তুলে দোয়া করব এ আল্লাহ শুধু মাত্র তোমার রহমতের প্রতি ভরসা করে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এ আল্লাহ আমরা কেমন হাকিকত তুমি জানো আল্লাহ এ আল্লাহ তুমি হাকিকত জানো বিদায় মলা আমরা তোমার দরবারে আত্মসমর্পণ করার জন্য উপস্থিত হলাম তোমার রহমতের অনেক বর্ণনা আমরা শুনেছি কিতাবে পড়েছি আল্লাহ অসহায়দের আশ্রয়স্থল হচ্ছে তোমার দরবার আল্লাহ গুনাহগারদেরকে গুনাহ মাফ করানোর মাধ্যম হচ্ছে তোমার দরবার আল্লাহ গুনাহগাররা তোমার দরবার থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে থাকে সেই আশা নিয়ে আমরাও আসামি তোমার দরবারে উপস্থিত আল্লাহ আমরা দুনিয়ার কোনো বাদশার কাছে যাইনি আমরা কোনো দুনিয়ার ব্যক্তিত্বের কাছে যাইনি আল্লাহ তোমার দরবারে গুনাহকে মাফ করানোর জন্য রহমতের আশায় হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ নিজের দয়াতে রহমতের করুণায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আয় আল্লাহ বাহ্যিকভাবে সুন্দর হয়ে তোমার দরবারে তো উপস্থিত হলাম কিন্তু আহ গুনার কারণে আল্লাহ অন্তর ময়লাযুক্ত আমাদের চিন্তাধারা অপবিত্র আমাদের খেয়াল অপবিত্র আমাদের মন মানসিকতা অপবিত্র আল্লাহ গুনাহ করে করে অন্তর মরিচা ধরে নিয়েছে গুনাহ করে করে অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে আজকে এমন অবস্থা আল্লাহ মসজিদে আসলে মন লাগে না কোরআনুল করিম খুললে তিলাওয়াতে মন লাগে না জিকিরে মন লাগে না ইলমে দিন অর্জন করতে মন লাগে না ভালো লোকের সংস্পর্শে বসলে মন লাগে না আল্লাহ গুনাহ তো স্বাদ নিয়ে নিয়ে করি কিন্তু নেক আমলের কোনো স্বাদ আমরা পাই না আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত হয়েছি আমাদের এই অবস্থা যদি থাকে আর মৃত্যুর ফেরেশতা যদি চলে আসে আর আমাদের রূহ যদি কবজ করে নেয় আর গুনার বোঝা নিয়ে যদি অন্ধকার কবরে চলে যায় তোমার কসম মোলা
আমাদেরকে কবরের আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ তোমার আজাব থেকে কেউ বাঁচাতে পারবে না, তোমার রহমত ছাড়া আমাদের নাজাতের কিছু নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার স্বীকার করলাম, অনেক অপরাধ করেছি, অনেক অপরাধ করেছি, আমাদের গুনাহ সমুদ্রের ফেনা চাইতেও বেশি রয়েছে, আমাদের গুনাহ পাহাড় পর্বত থেকেও বেশি রয়েছে, আল্লাহ আমাদের গুনাহ বালি কোনা থেকেও বেশি রয়েছে, কিন্তু আল্লাহ এটা হাকিকত, এটা সত্য, আমাদের গুনাহ তোমার রহমত থেকে বেশি হতেই পারে না। আল্লাহ তোমার রহমতের ওসিলায় আল্লাহ আমাদেরকে কবরে আজাব দিও না। আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে নামার পূর্বে আমাদেরকে মাফ করে দিও মওলা। আল্লাহ তুমি নিজের দয়াতে আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাও। আল্লাহ আমরা কিছুই চাই না তোমার দরবারে, তুমি পূর্বে দিয়ে রেখেছো। আল্লাহ পরার জন্য কাপড় চাই না, তুমি পরিয়ে রেখেছো, থাকার জন্য বাসস্থান চাই না, তুমি পূর্বে দিয়ে রেখেছো। আল্লাহ শুধু একমাত্র তোমার রহমত চাই। আল্লাহ তোমার রহমত যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের কোনো অভাব থাকবে না, পরকালের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আল্লাহ আল্লাহ তোমার রহমত যদি শুধু নেককারদের জন্য হয় আমি গুনাহগার কোথায় যাব? আল্লাহ গুনাহ থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু হায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের ধোকায় পড়ে আল্লাহ গুনাহ করে বসি। বিবেক ধিক্কার দেয়, তোমার নিয়ামত খেয়ে আল্লাহ তোমার নাফরমানি করলাম, আল্লাহ গুনাহ করার সময় স্মরণে আসলো তুমি দেখতেছো, তারপরে গুনাহের এমন অভ্যাস, গুনাহ করে ফেলি। আল্লাহ আল্লাহ তোমার রহমত যদি সঙ্গে না থাকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ 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 তোমার হাবিবের খাতিরে আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আল্লাহ জানি না জীবনের সন্ধ্যা কখন শেষ হয়ে যায়, আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমাদের প্রতিবেশী মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ 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 তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। ইলাহাল আলামিন, যারা এই ইজতিমাতে এসে হাত তুলে দিয়েছে মোনাজাতে, আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক থেকে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ জীবনের বাকি দিনগুলি যা আমাদের জীবনে রয়েছে আল্লাহ তোমার সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করার তৌফিক দান করে দাও। আল্লাহ সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, চুগলখড়ি থেকে বাঁচিয়ে নাও, গান বাজনা শোনা থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ সিনেমা নাটক দেখা থেকে বাঁচিয়ে নাও, বেপর্দা হওয়া থেকে বাঁচিয়ে নাও, কুচিন্তা থেকে বাঁচিয়ে নাও, কুধারণা থেকে বাঁচিয়ে নাও, অশ্লীলতা থেকে বাঁচিয়ে নাও, কুদৃষ্টি দেওয়া থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমাদেরকে পবিত্র করে দাও, আল্লাহ আমাদের খেয়ালকে পবিত্র করে দাও, আমাদের চিন্তাধারাকে পবিত্র করে দাও, আর আমাদের মন মানসিকতাকে পবিত্র করে দাও। আল্লাহ আল্লাহ নিজের দয়াতে আল্লাহ আমাদেরকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে শিফা দিয়ে দাও। হে আল্লাহ, এক ইসলামী ভাইয়ের অপারেশন হয়েছে আল্লাহ তাকেও সুস্থতা দান করে দাও। জানি না কে কোন কোন ইসলামী ভাই কোন কোন রোগীর দুয়া প্রার্থী হয়ে এখানে এসেছেন আল্লাহ, প্রত্যেকের দুয়াকে তুমি কবুল করে প্রত্যেক রোগীকে তুমি শিফা দান করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। ইলাহাল আলামিন, মাদানী চ্যানেলের নিকটে, স্ক্রিনের নিকটে বসে যারা মোনাজাতের জন্য হাত তুলেছে, সাপ্তাহিক ইজতেমাতে যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেককে হজ করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ প্রত্যেককে মদিনা যাবার তৌফিক দান করে দাও। আল্লাহ নিজের রহমতের করুণায় আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল করে নাও। আল্লাহ শেখ তারিকাত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার হায়াতে বরকত দান করে দাও। কহতে রে হে দুআ কে বাস্তে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বে কসো মজবুর কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا غوث اعظم ایمان متقا بنو کا جلوائے قدرت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوکت پہ لاکھو سلام مجھ سے خدمت کے قدسی کا ہے ہر رضا مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام مصطفیٰ جان رحمت پہ لاکھو سلام شمع بزم ہدایت پہ لاکھو سلام
صلاۃ والسلام علیک یا رسول اللہ وعلى آلك واصحابك یا حبیب اللہ سبحانك اللہم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله
جن کی দেওয়া।